সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা উচ্চ আওয়াজ নিয়ে গভীর মহব্বত সহকারে সবাই মুখে মুখে পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাকের দয়া প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায়ে সুন্নত বরা ইজতিমাই আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের হাজরিকে বারগাহে ইলাহিতে কবুল আর মঞ্জুর করে নিন। তো মাশাআল্লাহ, আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ। আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সানাকানি দুরুদ সালাম পাঠ করা, জিকির ইলাহির মধ্যে সামিল হওয়া, দিনের বয়ানের মধ্যে অংশগ্রহণ করা, নিশ্চয়ই উত্তম কাজগুলো, বরকতময় কাজগুলো আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, এর মধ্যে আমরা সামিল হয়েছি। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকেই কে কবুল আর মঞ্জুর করে নিক। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, সর্বপ্রথম প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে শীঘ্রই মুক্তি লাভকারী ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্য থেকে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরুদ শরীফ পাঠ করো। আলহামদুলিল্লাহ, দুরুদ সালাম পাঠকারীর কেমন ফজিলত ও মর্তবা রয়েছে এটাও আমরা শুনেছি। তো আমরা নিয়ত করি ইনশা আল্লাহুল করিম বেশি থেকে বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করো, নিজের জবানকে গুনাহ থেকে বাঁচিয়ে, মিথ্যা গীবত ছুগুল করি, ওয়াদা খেলাফি, গালিগালাজ, অশ্লীল কথাবার্তা, তো এগুলো থেকে নিজের জবানকে বাঁচিয়ে তো আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী বেরা, আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে ইলমে দ্বীনের বয়ান শ্রবণ করুন। ইলমে দ্বীনের বয়ান শ্রবণ করার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুকমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। কিতাবের মধ্যে আসছে ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি হয় সওয়াবও তত বেশি পাওয়া যায়। তো আসুন আমরাও নিয়ত করি ইনশা আল্লাহুল করিম, দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে সওয়াব অর্জনের নিয়তে ইলমে দ্বীনের বয়ান শ্রবণ করব ইনশা আল্লাহুল করিম। শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ান শ্রবণ করব, এদিক সেদিক থাকানো থেকে বাঁচব। অনেক সময় আমরা ইলমে দ্বীনের বয়ান চলে মাঝখানে উঠি, কথাবার্তা বলি, তো একে অপরের সাথে ইশারায়, কানে কানে, মুখে, তো এগুলো ইলমে দ্বীনের আদবের খেলাপ রয়েছে। তো আমরা ইলমে দ্বীনের আদব রক্ষার্থে মনোযোগ নষ্ট হয় এই ধরনের প্রতিটি কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখ ইনশা আল্লাহুল করিম। আমিও নিয়ত করছি ইলমে দ্বীনের বয়ানের মধ্যে সামিল হব ইনশা আল্লাহ, দোয়া করব। আর আল্লাহ তাআলা যদি চাই তৌবাকারীদের মধ্যে আমিও সামিল হয়ে যাব, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিক। ফাইজানে সুন্নাত প্রথম খণ্ড অধ্যায় ফাইজানে বিসমিল্লাহ, এর 86 পৃষ্ঠায় শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত মাওলানা ইলিয়াস আফতার কাদেরী দামাত বরকাতুল আলিয়া উদ্ধৃত করেন একটি রেওয়ায়াত, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। হযরত সাইয়েদুনা মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাই একবার বর্ণনা করছিলেন যে কোন হকদার ব্যক্তি 4টি দিরহামের জন্য আবেদন করল। মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহি কাছে 4 দিরহাম এর জন্য ওনার কাছে কি করল, আবেদন করল। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোষণা দিলেন, অ্যানাউন্স করলেন, যে ব্যক্তি এই ব্যক্তিকে যে কোনো ব্যক্তি 4টি দিরহাম প্রদান করবে তার জন্য আমি 4টি দোয়া করব। মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা কি করে দিলেন, ঘোষণা করলেন যে এই হকদার ব্যক্তিকে যদি কেউ কয়টা দিরহাম দেয়, 4টা দিরহাম দে, আমি তার জন্য কয়টা দোয়া করব, 4টা দোয়া করব। মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা ঘোষণা দিলেন, তখন সেই দিক দিয়ে একজন গোলাম যাচ্ছিল। গোলাম কাকে বলা হয়, যদি আমরা গোলাম বুঝতে চাই, এখন গোলাম প্রথা এখন নাই আমাদের মাঝে, কিন্তু আগেকার জামানার মধ্যে ছিলেন, যে মানুষ মানুষকে কিনে নিত। যেভাবে বর্তমানে টাকার বিনিময়ে, মালের বিনিময়ে, দৌলতের বিনিময়ে মানুষ গরু ছাগল এবং অন্যান্য বিল্ডিং সম্পদের কি হয়ে যায়, মালিক হয়ে যায়, ঠিক তৎকালীন সময়েও মানুষ টাকার বিনিময়ে মানুষকে কিনে নিত, তো মানুষের মালিক হয়ে যেত। তো প্রিয়শ্রামী ভাইরা, তো যাদেরকে বলা হয়, যারা ক্রয় করে, যাদেরকে কি হয় করা হয়, কিনে নেওয়া হয়, তো ওই মানুষগুলোকে গোলাম বলতো। তো এই ধরনের একজন গোলাম সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে, সেও শুনল কামিল বলির দয়াপূর্ণ আওয়াজ, শুনে তার পা স্থির হয়ে গেল, সে থেমে গেল। যে মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি আমাকে এই ব্যক্তিকে 4 দিরহাম দিয়ে দিবে আমি তার জন্য 4টি দোয়া দিব। এই কথা শুনে ওই গোলাম সে ওখানে স্থির হয়ে গেল, দাঁড়িয়ে গেল। তার নিকট যে 4টি দিরহাম ছিল, ওই গোলামের কাছে 4টা দিরহাম ছিল, সে ওই ব্যক্তিকে দিয়ে দিল। যে ব্যক্তি মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে কি দিরহামের আবেদন করেছিল, হকদার সে 4 দিরহাম আবেদন করেছিল, সে ব্যক্তিকে ওই গোলাম দিয়ে দিল। মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন ওই গোলামকে, বলো 4টি দোয়া, কোন 4টি দোয়া তুমি করাতে চাও। ভাই কেমন আল্লাহর বলিদের শান, কেমন যে তুমি বলো তোমার কোন 4টি দোয়া লাগবে। ওই গোলাম আরজ করলো, নাম্বার 1, আমি যেন গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। একটা দোয়া কি, আমি যেন কি থেকে মুক্তি পেয়ে যাই, গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, আমি যেন ওই দিরহামগুলোর বিনিময় পেয়ে যাই, আমি যে 4টা দিরহাম দিয়েছি এগুলোর কি চাই, আমি বিনিময় চাই, এগুলোর বিনিময়ও যেন আমি পেয়ে যাই। নাম্বার 3, আমার এবং আমার মুনিবের এই দুইজনের যেন তওবা নসিব হয়ে যায়। আল্লাহু আকবার, গোলামও কেমন ছিল, শানওয়ালা, আল্লাহর বলি দরবার থেকে দোয়াও চাচ্ছে কিরকম, যে আমারও যেন ক্ষমা হয়ে যায় আর আমার মুনিবেরও যেন ক্ষমা হয়ে যায়। নাম্বার 4, আমার ও আমার মুনিবের, আপনার এবং এখানে উপস্থিত সকলের যেন গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহ, দিরহাম দিয়েছে মাত্র কয়টা, 4টা, কয়টা, মাত্র 4 দিরহাম। ভাই 4 দিরহামের বিনিময়ে আল্লাহ পাকের বলি মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে কেমন দোয়া চাচ্ছে, আল্লাহ আকবার, শেষ দোয়াটা কেমন ছিল? যে আমার আপনার সবার যেন কি হয়ে যায়, গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহ আকবার। কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়েদুনা মনসুর বিন আম্মা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাত তুলে দোয়া করলেন, সে এই চারটা দোয়ার জন্য বলেছে। আল্লাহ তাআলার বলি, আল্লাহর বলিদের তো শান আল্লাহ তাআলা দিয়েছে, কেমন শান দিয়েছে। তো আল্লাহ পাকের নেক বান্দারা আল্লাহ পাকের দরবারে দোয়া করে আমার আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ পাকের নেক বান্দাদের তো দোয়া হাত উঠানো, অনেকে তেমন আল্লাহওয়ালা আছে যারা হাত উঠাতে দেরি, কবুল হতে দেরি নাই। অনেকে তেমন আল্লাহওয়ালা আছে যারা শুধু দেখেছে তো কবুল হয়ে গিয়েছে। তো প্লিজ টামিবের, হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলার বন্ধুদেরকে, নৈকট্যশীল বান্দাদেরকে এমন ক্ষমতা এমন আসবাব দান করেছেন। আল্লাহু আকবার। আমার গসে পাক তো ইমামুল আউলিয়া, আল্লাহ পাক উনাকে না জানি কেমন শান ও আসবাব দিয়েছে। আমরা তো শুনি কারামত বরকত, কিন্তু অনেক সময় আমাদের বুঝে আসে না। হ্যাঁ বুঝে আসে না, দেখুন না মনসুর বিন আম্মা রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন দোয়া দিলেন আর আল্লাহ পাক কেমন দয়া করলেন। একটু মনোযোগ দি, কিতাবের মধ্যে আসছে এখন ওই গোলাম আল্লাহর বলি দোয়া করে দিয়েছে, সে তার মুনিবের কাছে চলে গেছে, সে তার মালিকের কাছে মুনিবের কাছে চলে গেছে। এখন গোলাম ওখানে যেতে যেতে দেরি হয়ে গেছে, কারণ তার সাথে তো এই ঘটনাগুলো ঘটতেছে না। সে চার দিরহাম দিয়েছে, আল্লাহর বলির মাধ্যমে দোয়া করিয়েছে, তো এখন তো সে মুনিবের কাছে যেতে লেট হয়ে গেল। গোলাম নিজের মুনিবের কাছে দেরিতে পৌঁছালো, মুনিব দেরি করার কারণ জানতে চাইলেন, তুমি এতক্ষণ কোথায় গিয়েছো, কেন দেরি হয়েছে জানতে চাইছো। তখন ওই গোলাম পুরা ঘটনা মনসুর বিন আম্মা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে যা যা হয়েছে এই ঘটনা তার মুনিবকে খুলে বলল। মুনিব তখন জিজ্ঞাসা করল, তোমার প্রথম দোয়া কি ছিল? কার থেকে জিজ্ঞেস করতেছে? গোলাম থেকে। তুমি আল্লাহ তাআলার বলি মনসুর বিন আম্মা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে প্রথম কোন দোয়া করিয়েছ? কিতাবের মধ্যে আসছে গোলাম আরজ করলো, দোয়া করুন যেন আমি গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। কে বলতেছে? গোলাম কাকে বলতেছে? এটা মুনিবকে বলতেছে। এইটা শুনে মুনিবের মুখ থেকে তখনই বের হয়ে গেল, যাও তুমি গোলামি থেকে মুক্ত হয়ে গেলে। কারণ এ চাইলে তো মুক্ত করে দিতে পারে না, গোলাম তো তার। তো মুনিব কি করে দিয়েছে? তাকে গোলামি থেকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। আল্লাহ তাআলার বলি দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে না? কিতাবের মধ্যে আরো আসছে, শুনুন, মুনিব বলল তোমার দ্বিতীয় দোয়া কি ছিল? সে বলল, আমি যে চারটি দিরহাম দিয়েছিলাম তার বিনিময় যেন পেয়ে যায়, আমি ওই চার দিরহামের বিনিময়ও পেয়ে যাই। তখন মুনি বলে উঠল, আমি তোমাকে চারটি দিরহামের পরিবর্তে 4,000 দিরহাম দিলাম। তুমি বিনিময় চেয়েছ, 4,000 দিরহাম তোমাকে দিই। দ্বিতীয় দোয়াও কি হয়ে গেছে? তখন মুনি, তুমি 3 নম্বর দোয়া কি করেছ? আল্লাহ আকবর। এই কথা শুনতেই মুনি কে বলে উঠল, বলল আমার এবং আমার মুনিবের যেন গুনাহ থেকে তওবা করার সামর্থ্য লাভ হয়। আমি এবং আমার মুনিব যেন কি হয়ে যায়, তওবা করে নি, গুনাহ থেকে তওবা করার সামর্থ্য যেন নসিব হয়ে যায়। এই কথা শুনতেই মুনিবের মুখে ইস্তেগফার জারি হয়ে গেল আর বলতে লাগলো, আমি আল্লাহ তাআলার দরবারে সকল গুনাহ থেকে তওবা করছি। মুনিব কি বলল? আমি আল্লাহ তাআলার দরবারে সকল গুনাহ থেকে কি করছি। আল্লাহ আকবার। দেখুন, একজন গোলাম আল্লাহ তাআলার বলির দরবার থেকে নিজের এবং নিজের মুনিবের তওবার দোয়া করিয়ে নিয়েছে আর আল্লাহ পাক কেমন কবুল করেছে, তওবা নসিব হয়ে গেছে। বলল আর চতুর্থ দোয়াটিও বলে দাও। তখন ওই গোলাম বলল, আমি আবেদন করেছি আমার আমার মুনিবের, আপনার এবং ইস্তামায় উপস্থিত সকল ব্যক্তির গুনাহসমূহ যেন ক্ষমা হয়ে যায়। আমি এই 4 নম্বর দোয়া করেছে। এই কথা শুনে মুনিব বলল, তিনটা বিষয় যা আমার আয়ত্তে ছিল তা আমি করে দিয়েছি, আর চতুর্থটি অর্থাৎ সকলের গুনাহ ক্ষমা করার বিষয়টি আমার আয়ত্তের বাইরে। গুনাহ তো আল্লাহ পাক ক্ষমা করে, এটা তো আমার আয়ত্তের মধ্যে নাই। কিতাবের মধ্যে আসছে, ওই রাতেই মুনিব স্বপ্নের মধ্যে কাউকে বলতে শুনল, যা তোমার আয়ত্তে ছিল তা তুমি করে দিয়েছো, আর আমি তোমাকে, তোমার গোলামকে, মনসুরকে এবং সকল উপস্থিত ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আকবর, আরহামুর রাহিমিন, আমার আল্লাহ পাক, আল্লাহ আকবর। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার আল্লাহ পাক কেমন দয়ালু, সবচেয়ে বড় দয়ালু আল্লাহ পাক, কেমন রহম ও করম করনে ওয়ালা আল্লাহ পাক, কেমন দয়ালু আল্লাহ তাআলা। বলছেন যে এ তো এর আয়াতে তিনটা ছিল, তিনটাই কি করে দিয়েছে, সে করে দিয়েছে। আর আমার মালিক বলছে আমি আর হেমুর রাহিমিন, প্লিজ আমি বেরা, আমি তো রহমান, আমিও আমার আয়ত্তে যা আছে আমিও ক্ষমা করে দিয়েছি, আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। এই আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই একটা ঘটনা যেটা রওজুর রিয়াহিন কিতাবের মধ্যে আসছে, আমাদের জন্য কেমন নসিহত পেশ করে, আমাদের জন্য কেমন উপদেশ দেয়, কেমন শিক্ষার মাদানী ফুল রয়েছে। যদি আমরা দেখি আল্লাহ তাআলার পথে খরচ করার কিরূপ বরকত, এ গোলাম কয়টা দিরহাম খরচ করেছে, মাত্র চার দিরহাম, সেই গোলাম শুধুমাত্র চার দিরহাম সাদকা করেছে, আর আল্লাহ তাআলা তাকে তার মুনিবের মাধ্যমে সেই চার দিরহামের পরিবর্তে 4,000 দিরহাম প্রদান করলেন, এবং সে গোলামি থেকেও মুক্তির বার্তা পেয়ে গেল। তাছাড়া আল্লাহ তাআলা তার সাদকার বরকতে গোলাম এবং তার মুনিব সহ অনেক লোককেও ক্ষমা করে দিলেন। বাস্তবিক পক্ষে এটা রিয়েলিটি যে যে আল্লাহ তাআলার পথে একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে সাদকা করে আল্লাহ তাআলা তাকে তার তাকে দ্বিগুণ প্রতিদান প্রদান করে। এখানে সে তো দ্বিগুণ নেয় নাই, অনেকগুলো নিয়েছে, কারণ মস্তিষ্ক বরকতময় ছিল, আর ফরমানও ছিল আল্লাহ পাকের বলির, দোয়াও আল্লাহ পাকের বলির মিলে গিয়েছে মনসুর বিন আম্মা রহমতুল্লাহ তাআলার মতো। তো প্লিজ আমি ভাইরা, হ্যাঁ কিতাবের মধ্যে আসছে বরং দ্বিগুণ নয়, এর চেয়ে বেশি আল্লাহ পাক দান করে। সুতরাং আমাদের উচিত মাঝে মাঝে আল্লাহ তাআলার পথে অবশ্যই সামর্থ্য অনুযায়ী সাদকা করতে থাকে। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের এবং অসংখ্য দিনই ও দুনিয়াবি বরকত অর্জিত হবে। আল্লাহ তাআলার পথে সাদকা করা, আল্লাহ তাআলার পথে খায়রাত করা, গুরুত্ব ও ফজিলতের অনুমান এই বিষয়টি দ্বারা করুন যে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদে সাদকা ও খায়রাত করার আদেশ দিয়েছেন, এবং বিভিন্ন স্থানে সাদকা ও খায়রাত প্রদানকারীদের প্রশংসাও করেছেন, হিদায়তের সুসংবাদ শোনানো হয়েছে। যেমনটি আল্লাহ তাআলা ইরশাদ ফরমান প্রথম পারা সুরায়ে বাকারা আয়াত 2 এবং 3 এর মধ্যে কাজুল ইমান থেকে অনুবাদ, তাতে হিদায়ত রয়েছে ক্ষুধাবিতি সম্পন্নদের জন্য, তারাই যারা না দেখে ইমান আনে, নামাজ কায়েম রাখে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। সদরুল আফাজিল হযরত আল্লামা মৌলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের এই অংশের ব্যাখ্যা বলেন, ওয়ামিম্মা রযাকনাহুম ইউনফিকুন, এর আলোকে বলেন আল্লাহ তাআলার পথে ব্যয় করা দ্বারা হয়তো যাকাত উদ্দেশ্য, যেমনটি অপর স্থানে আল্লাহ পাক আরো ইরশাদ করেন তারা নামাজ কায়েম রাখে, ইসলামী ভাইরা, এবং যাকাত প্রদান করে অথবা সাধারণ ব্যয়, তা ফরজ হোক বা ওয়াজিব, যেমন যাকাত, মান্নত, নিজের এবং নিজের পরিবারের ব্যয় নির্বাহ ইত্যাদি, কিংবা মুস্তাহাব ব্যয় যেমন নফল সদকা, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা, মাসআলা মাসাইল শিকানুর হালকা, গিয়ারবি শরীফের মেহফিল, ফাতিহা কানি, প্রিয় ইসলামী বেরা, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব ইত্যাদি অন্তর্ভুক্ত, এগুলো নফল সদকা। প্রিয় ইসলামী বেরা, আসলে অনেক সৌভাগ্যবান ব্যক্তি যারা নিজের সম্পদের ওয়াজিব হকগুলো আদায় করে, আনন্দ চিত্তে যথাসময়ে যাকাত ও ফিত্রা আদায় করে, নিজের সম্পদ পিতামাতা ভাই বোন এবং সন্তানদের জন্য ব্যয় করে, আপন আত্মীয় স্বজনের মৃত্যুতে ইসালে সাহাবের জন্য মিসকিনদেরকে আহার করায়, ভালো ভালো নিয়তে মেডিকেল বানায়, সাধারণ লোকের অধিকারের প্রতি সজাগ থেকে একনিষ্ঠ সহকারে কোরআন খানি, ইজতিমাই জিকির ও নাত, আশিকানে রসুলের সুন্নত বরা ইস্তামা, মাদানী কাফলা কোর্স এগুলোর মধ্যে ব্যয় করে, মসজিদ ও মাদ্রাসা বানায় এবং জামিয়াতুল মদিনা তৈরি করে এবং এর নির্মাণ উন্নতি এবং প্রতিদিনকার ব্যয় বহন করে, আল্লাহ তাআলা তাদেরকে আপন অনুগ্রহে দ্বিগুণ বরং এর চেয়ে বেশি সওয়াব দান করে। আসুন আমরাও নিয়ত করি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে দাওয়াত ইসলামীর এই বিশাল দিনই কিতমত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আজকের বয়ানের বিষয়ও আমাদের কাছে এসেছে সাদকার বিষয়ে, তো আমরা যারা এখানে আছি তো আমি সবার কিতমতে দাওয়াত পেশ করব। আসুন না আমরাও এই বিশাল দিনই সংগঠনের নেকির কাজে সুন্নতের কিতমতে আমার অর্থ আমার ডোনেশনকে দিয়ে এই বিশাল দিনই কাজকে ত্বরান্বিত করি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে করার তৌফিক দান করুক, ইনশাআল্লাহ এর মাধ্যমে নেকির কাজ বাড়বে, সুন্নতের খিদমত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে করার তৌফিক নসিব করুক। এই আশিকানে রসুল, আসুন সাদকা কাকে বলে এটা একটু জেনে নিই। সাদকা তারা উদ্দেশ্য, সাদকা তারা কি উদ্দেশ্য হলো, যে কোনো জিনিস আল্লাহ তাআলার পথে দিয়ে দাও। সাদকা হচ্ছে কার পথে দিও, আল্লাহ তাআলার পথে দিয়ে দেওয়া। এর মাধ্যমে মানুষের মাঝে নিজের বাহাবা, কেউ মারহাবা বলবে, কেউ মাশাআল্লাহ বলবে, কেউ দানবীর বলবে, এটার কোনো উদ্দেশ্য থাকবে না, বরং আল্লাহ তাআলার দরবার থেকে সওয়াব পাওয়ার নিয়ত থাকবে। কি কার দরবার থেকে সওয়াব নিতে হবে? আল্লাহ তাআলার দরবার। আল্লাহ পাক আমাদেরকে সওয়াব অর্জন করার তৌফিক নসিব করুক। এই আশিকানে রসুল সৎকার বর্ণনাকৃত সংজ্ঞা প্রসঙ্গে এটাও জানা গেল যে সত্যিকারের সাদকা হলো তাই যার উদ্দেশ্যে লৌকিকতা, দুনিয়ার ভালোবাসা এবং মানুষের মাঝে নিজের বাহাবা কুড়ানো না হয়, বরং তা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ও খুশি এবং তার পক্ষ থেকে অর্জিত সওয়াব অর্জনের উদ্দেশ্যে করা হয়। এ আশিকানে রসুল, যেমন মানুষ যে জিনিস আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সাদকা করেছে তা প্রয়োজনীয় হওয়ার পাশাপাশি ভালো, উত্তম এবং কাঙ্ক্ষিত ও পছন্দনীয় হওয়া চাই। যেমন কোরআনে পাকে আল্লাহ তাআলা চতুর্থ পারার সুরায়ে আলে ইমরান এর 92 নম্বর আয়াতে ইরশাদ করেন, কি ইরশাদ ফরমান, তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ আল্লাহ তাআলার পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না। এ আশিকানে রসুল, হ্যাঁ, সদরুল আফাজিল হযরতে আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এখানে ব্যয় করা ব্যাপক করতে ব্যবহৃত হয়েছে, সব ধরনের সাদকা এর মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ ওয়াজিব সাদকা হোক কিংবা নফল এতে অন্তর্ভুক্ত। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর অভিমত হচ্ছে, যে সম্পদ মুসলমানের নিকট প্রিয় আর তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত, যদি তা একটি খেজুরও হোক না কেন। হযরত সাইয়েদুনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনির বস্তা কিনে আনতেন এবং এটা সদকা করতেন, তখন তাকে বলা হলো, এর মূল্য কেন সদকা করেন না, আপনি চাইলে তো সিনির বস্তা কিনে না এনে সিনির বস্তা না দিয়ে আপনি কি করতে পারতেন, চিনি কিনতে যে টাকাগুলা লাগছে এটা সদকা করতে পারতেন। তখন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিনি এটা আমার অনেক বেশি পছন্দ এবং প্রিয়, আমি চাই আল্লাহ তাআলার পথে আমার প্রিয় বস্তু সদকা করব। আল্লাহ ওয়ালাদের চিন্তা না, আল্লাহ ওয়ালাদের মন মানসিকতা, এগুলো তো আলা মর্যাদা, এটা তো অনেক উপরের লেভেলের। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সুতরাং আমাদের উচিত কৃপণতা না করে ভালো ভালো নিয়তে একনিষ্ঠতা সহকারে মন খুলে সাদকা ও খায়রাত করা, প্রকাশ্যে যে আমাদের নিকট যা কিছুই রয়েছে তা আল্লাহ তাআলার দেওয়া, যা আমাদের কাছে আছে কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। সুতরাং তারই প্রদত্ত সম্পদ থেকে তারই সন্তুষ্টির জন্য সদকা করা নিঃসন্দেহে নিয়ামত আরো বৃদ্ধি করার মাধ্যম। আর এর বিপরীতে সামর্থ্য থাকা সত্ত্বেও সাদকা ও খৈরাত করা থেকে বিরত থাকা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্জিত নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে। যদি কারো সামর্থ্য আছে, কারো এটা রাস্তা আছে, উপায় আছে, কিন্তু সে সেটা করলো না, তাহলে নিয়ামত আল্লাহ পাক চাইলে কি করে দিতে পারে? জি, কমিয়ে দিতে পারেন, সংকুচিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন কিতাবের মধ্যে আসছে হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেছেন, সদকা করার ক্ষেত্রে হাতকে সংকুচিত করো না, নয়তো তোমাদের প্রতিও সংকুচিত করে দেয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আপনার আমার দাওয়াতে ইসলামী নেকির পরিবেশে দিনের কিতমতে সুন্নতের কিতমতের জজবা আমাদেরকে দিয়ে থাকে, আর সেই নেকির দাওয়াতের মধ্যে আমরা আজ সামিল হয়েছি। আপনার আমার দাওয়াতে ইসলামী চাই যে আমরা যেন সর্ব অবস্থায় নেকির কাজের মধ্যে, দিনের কাজে, সুন্নতের কিতমতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিনের খিদমতের মধ্যে আমরা নিয়োজিত রাখি। তো এটার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আমাদেরকে কেমন উত্তম ব্যবস্থা করে দিয়েছে। আমার নবীর সুন্নতের খিদমতের জজবা যেন আমরা হাসিল করতে পারি, এটার জন্য দাওয়াতে ইসলামের দিনী পরিবেশ দিয়েছে। আল্লাহু আকবার, নেকির দাওয়াত দিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদের মেহমান বানিয়ে দিয়েছে। আর আপনার আমার দাওয়াতে ইসলামী শুধু এটা নয়, আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন বানানোর কাজে, আলিমে দিন তৈরি করার কাজে আমাদেরকে আখিরাতের চিন্তা, যেন আমার কাছে আখিরাতের চিন্তা আসে। দুনিয়া থেকে আমি আপনি কি আল্লাহ তাআলার দয়ায় আখিরাতের ফিকির করি, সেটার জন্য আমাদেরকে মদানী কাফলা দিয়েছেন, সুন্নতের কিতমতের জজবা দিয়েছেন। তো আসুন না প্রিয় ইসলামী ভাইরা, তো আমরা সে দাওয়াতে ইসলামের সেই নেকির পরিবেশে নিজেকে সামিল করে তো আমরাও কি পারি না যে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমিও এই বিশাল কিতমতে সামিল হব। হব ইনশা, কে কে সামিল হবে? সবাই হবে, মন থেকে না মুখ থেকে? মন থেকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করুক। ইয়া শিকানে রাসূল, আজ আপনাকে একটি ঘটনা বলব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা কি? জি, মুসলমান। মুসলমানকে আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে নেমনে নেমনে পাঠিয়েছে, মানে এমনি এমনি চলে আসছে দুনিয়াতে, কোনো উদ্দেশ্য নাই আমাদের, আশা আছে? দেখুন না, আমাদের আশার উদ্দেশ্য আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করা, আল্লাহ তাআলার ইবাদত করা, এটাই তো না? তো অনেক সময় আমরা এখন বলছি, হুজুর আমরা তো অনেক যুবক আছি, এখন করবো আর কি আল্লাহ তাআলার ইবাদত, যখন দাড়ি কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে, কখন করব? জি, আপনারা একমত নাই, তাহলে আপনারা মনে এখন থেকে করতে রাজি? জি, আমরা এখন থেকে করতে রাজি, মাশাআল্লাহ, তত মজবুত আছে। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা অনেকে এটা চিন্তা করি যে হুজুর এখনো তো যুবক, মাদানী কাফালায় চলে যাব, হুজুর এখনো তো যুবক, দাওয়াত ইসলামের দিনী পরিবেশে সাদা লিবাস পরিধান করে ফেলবো, হুজুর এখনো তো আমার দাড়ি কালো, এখনো তো দাড়ি উঠে নাই, করব আর কি হুজুর? তো এখনই যদি হয়ে যায় দুনিয়াদারি, ব্যবসা, আড্ডা, এগুলো কেমনে হবে? ইসলামী ভাইরা, দাওয়াতি ইসলামী আপনাকে ব্যবসা বাণিজ্য কিছু মানা করে নাই, করেছে, সব করে দিনের কাজ করার জন্য বলছে। আর এটা মনে রাখুন, একটা নসিহতপূর্ণ ঘটনা কিতাবের মধ্যে আসছে, একজন মহান তাবেঈ বুজুর্গ হযরতে আয়াস ইবনে কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তাবেঈ বুজুর্গ যিনি সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণের কি করেছেন, জিয়ারত করেছেন, সাহাবাই কিরামের সোহবত পেয়েছেন, এরকম একজন বুজুর্গ হযরত আয়াস ইবনে কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জামানায় তার সম্প্রদায়ের সর্দার ছিলেন। একদিন তিনি আয়নার মধ্যে নিজের দাড়িতে একটা সাদা চুল দেখতে পেলেন। কি সাদা চুল? কোথায় দেখতে পেলেন? এবং দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমি হঠাৎ দুর্ঘটনা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। উনার কাছে সাদা দাড়ি চলে এসেছে, উনার মাঝে আল্লাহ তাআলার ভয় চলে এসেছে। উনি সাদা দাড়ি দেখেছে, এই আশিকানে রসুল শুনুন, বলা হচ্ছে কালো চুলের পরে সাদা চুল এটা মৃত্যুর দূত। কিসের দূত? মৃত্যুর পয়গাম, বার্তা। আমাদের কাছে যাদের দাড়ি ছিল না, যাদের দাড়ি চলে আসছে, তার মানে আমি মৃত্যু থেকে দূরে চলে যাচ্ছি না কাছে চলে যাচ্ছি? কিন্তু আমাদের এটা বুঝে আসে না। আমাদের এটা, আমি তো বড় হচ্ছি, আমি কি হচ্ছি? বড় হচ্ছি, আগে ছোট ছিলাম বড় হয়ে গেছে। ভাই বড় হই নাই, আমার হায়াতের বাজেট থেকে টাইম কি হয়ে গেছে, বাজেট কমে গেছে। হুজুর আমার বয়স তো বাড়ি গেছে অনেক। ভাই বয়স বাড়ে নাই, বয়স কমে গেছে। পিছনের গুলা কি হয়ে গেছে, কমে গেছে না? পিছটা আমি বেড়ে, এটা আমরা বুঝি না। কিন্তু আল্লাহর বলিরা আমাদেরকে কেমন নসিহত পেশ করছে, বলা হচ্ছে একদিন উনি আয়নার মধ্যে সাদা চুল দেখতে পেলেন একটি দাড়িতে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, মওলা আমি হঠাৎ দুর্ঘটনা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, আমি জানি যে মৃত্যু আমার পিছনে আছে এবং আমি তা থেকে পালাতে পারবো না। এরপর তিনি তার সম্প্রদায়ের নিকট গেলেন, সে যাদের সর্দার ছিলেন, যাদের সর্দারি করতেন, তাদের এই সম্প্রদায় নিজের জাতির কাছে গেলেন এবং বলতে লাগলেন, হে বনু সাদ, আমি আমার যৌবন তোমাদের জন্য উৎসর্গ করেছি, কারণ আমার যৌবনে তোমাদের কিতমতেই করেছি, তোমাদের গোত্রের, তোমাদের কওমের এ কাজ আছে না, আমাদের সমাজের মধ্যে এলাকায় অনেক মানুষ আছে মাশাআল্লাহ, নিজের এলাকার প্রতিবেশী, এদের দেখভাল করা, এদের খিদমত করা, এদের কোনো প্রয়োজনে যাওয়া, এগুলো আছে মাশাআল্লাহ, এগুলো তো মুসলমানের আমাদের করতে হবে মুসলমান হিসাবে। আর ইনি কেমন আল্লাহওয়ালা? হযরত আয়াস ইবনে কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি ইনার কওমকে বলল, আমি আমার যৌবন তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছি, এবার তোমরা আমার বার্ধক্য আমাকে দাও। অর্থাৎ যৌবনে আমি তোমাদের কাজ সম্পাদন করতাম, কিন্তু এখন বার্ধক্যে আমাকে আল্লাহ পাকের ইবাদত করতে। এটা বলে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বাড়িতে চলে এলেন এবং ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। এক পর্যায়ে তার উফাত হয়ে গেল, সে দুনিয়া থেকে পর্দা কেল, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের কমা হোক। বিশ্রামী বেরা এক শিক্ষামূলক আরবি কবিতার বলা হয়েছে, শুনুন, কিতাবের মধ্যে আসছে, হে বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ বয়স আসার পরও কি তুমি মৃত্যুকে ভুলে দুঃখায় লিপ্ত রয়েছ? হে আমার যুবক ভাইরা, আমরা নসিহত হাসিল করি যে আমাদের যৌবনকাল চলে এসেছে, এখনো কি আমি চিন্তা করছি আমার যৌবনকে আড্ডায় কাটিয়ে দিব? এখন এই বয়সে তোমার পক্ষ থেকে অজ্ঞতা প্রদর্শন মোটেও ভালো নয়। তোমার সিদ্ধান্ত তো তোমার মাতার চুলের সাদা রঙই করে দিয়েছে, কিন্তু তবুও তুমি দুনিয়ার দিকে ধাবিত হচ্ছ এবং আশার দুনিয়া তোমাকে দুঃখা দিয়ে যাচ্ছে। ধ্বংস হয়ে যাওয়া, দুনিয়ার প্রতি দুঃখ করা ছেড়ে দাও, কেননা একদিন তুমিও মারা যাবে, এবং এমন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাও, অর্থাৎ ইবাদত করো যাতে কোনো অহেতুক মিশ্রিত না হয়। আমি নিজেকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে রেখে ধ্বংস বেছে নিয়েছি এবং আমার পিঠকে পারি গুনাহ দ্বারা বুঝাই করেছি এবং অবাধ্যতা করে যেন আমি আমার প্রতিপালককে চ্যালেঞ্জ করছি। একটু চিন্তা করে দেখুন, বান্দা যখন আল্লাহ তাআলার নাফরমানি করে, নেকি থেকে দূরে থাকে, তার মানে সে এটাই তো বলতে চাচ্ছে না, অবাধ্যতা করে চ্যালেঞ্জ দিচ্ছে আমার আল্লাহকে, নাউজুবিল্লাহ। অথচ তিনি নিয়ামত দাতা, আমার আল্লাহ তাআলা নিয়ামত দেনেওয়ালা, আমার আল্লাহ তাআলা দয়ালু এবং অনুগ্রহশীল। আমি তার শাস্তিকে ভয় করার পাশাপাশি আমার রবের ক্ষমা ও মার্জনার আশাও রাখি, এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আমার আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ হাকিম। এ আশিকানে রাসূল, আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী মক্কী মদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ পাকের একজন ফেরেশতা প্রতিদিন এবং রাতে ঘোষণা করে যে 40 বছর বয়সীরা ফসল কাটার সময় এসেছে, 50 বছর বয়সীরা হিসাবের প্রস্তুতি না। এখন আপনি বলবেন, অনেকেই আমরা তো 20 বছর, আমাদেরকে তো বলা হচ্ছে না, 40 বছর বয়সীদেরকে বলা হচ্ছে, 50 বছরের বয়সীদেরকে বলা হচ্ছে। এই আশিকানে রাসূল, শুনুন শুনুন, 40 বছর বয়সীদেরকে বলা হচ্ছে ফসল কাটো, ফসল কাটার সময় এসেছে। তো ফসল কাটবে তো তখন যখন যৌবনে ইবাদত করবে, যৌবনে ফসল ফলাবে, তত ফসলের কাটতে পারবে। এখন ফসলই তার বীজেই নাই, সে চারাই রোপণ করে নাই, তার যৌবনকে সে হেলাই দুলাই কাটিয়ে দিয়েছে, যেমন ইচ্ছা তেমন করে কাটিয়ে দিয়েছে। তো 40 বছর বয়সে বলবো, হুজুর ইবাদত 40 বছর হলে কর। এ আল্লাহ তাআলার বান্দা, এ আমার নবীর উম্মত, শুনুন, 40 বছর বয়সীদেরকে ফসল কাটার জন্য বলা হচ্ছে, আর আমরা বলবো 20 বপন করব। তখন বুঝানোর জন্য বলছি আপনাকে, কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা আরো বলে, হে 50 বছর বয়সীরা হিসাবের প্রস্তুতি না, হে 60 বছর বয়সীরা তুমি সামনে কি পাঠিয়েছ এবং পিছনে কি রেখে যাচ্ছ, হে 70 বছর বয়সীরা তুমি কিসের অপেক্ষা করছো, আহ যদি সৃষ্টিকে সৃষ্টি করা না হতো, আর যদি সৃষ্টি করা হয়ে থাকে তবে আহ নিজের জীবনের উদ্দেশ্য জেনে নিত, অতঃপর সে অনুযায়ী আমল করত। সাবধান, কিয়ামত তোমাদের নিকট এসে গেছে, সতর্ক হয়ে যাও। এইভাবে ফেরেশতা বলতে থাকে, হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, বার্ধক্য বৃদ্ধ অবস্থা। আপনি বলবেন, হুজুর আমরা তো যুবক, আমাদেরকে বার্ধক্যের বয়ান কেন করা হচ্ছে? এই আশিকানে রসুল, আমি আপনাকে এটা বুঝাতে চাচ্ছি, বার্ধক্যে আপনার এমন হবে, আমার আপনার এই হালত হবে। বার্ধক্যে বলা হচ্ছে বার্ধক্যের জিন্দগি, এটা হতাশা ও নিরাশার একটা যুগের নাম, এটা আশার যুগ নয়, এটা হতাশার যুগ, নার্ভাসনেসের যুগ। কারণ বান্দা চাইবে ওই সময় অনেক কিছু করতে করতে পারবে। আমি আপনি চিন্তা করছি, হুজুর আর একটু বয়স বাড়ুক না, করবো আর। আমাদের জন্য এই নসিহা, খুবই অল্প বৃদ্ধ আছে, খুবই অল্প কয়েকজন, যে এই বয়সে এসে নিজের পূর্বের জীবনের জন্য অনুতপ্ত হয়, সবাই এই বয়সে গিয়ে আফসোস করে, হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। আর বলা হচ্ছে যদি বৃদ্ধ নেককার হয় তবে বলে ইবাদত ও রিয়াজত এগুলো তো কম হয়েছে, যদি সে ইবাদত করে যৌবন কাটায়, ওই বৃদ্ধ বলে ওই অবস্থায় গিয়ে আফসোস করে যে আমি যদি আরো করতে করে নিতাম, আমি যদি আরো ইবাদত করতে আরো নাকি করতে পারতাম, এইটার জন্য আফসোস করে অনুতপ্ত হয়। আর যদি কোনো বৃদ্ধ এখনো গুনাহে পূর্ণতায় জীবন যাপনে লিপ্ত থাকে, তবে হতে পারে যেমন নিয়ত তেমন ফল, এর মতো যে আফসোস করে যে আহ আমি যদি ওই গুনাহ না করতাম, আমি যদি ওই নাফরমানির কাজে না যেতাম, আমি যদি ওই হারাম না দেখতাম, আমি যদি নামাজ ছেড়ে না দিতাম, আমি যদি আমার মা বাবার সাথে নাফরমানি না করতাম, তখন বান্দা এটা আফসোস করত। কিন্তু কোনো রাস্তা থাকবে, আফসোসে করবে, তার কাছে তো এটা করে নেওয়ার আর কোনো সুযোগ, যৌবন তো আবার আসবে না, আসবে। আর এটা যে আমি যদি ইসলামায় প্রতি সপ্তাহে যাইতাম, হ্যাঁ অনেক বৃদ্ধ এখন আছে, আমি অনেককে বলেছি, ইসলামী বাইরে একজন এমন বলে, হুজুর দোয়া করে দাও আমার পাটা যেন ঠিক হয়, আমি আপনাদের সাথে ঘুরবো যাবো, আহ যদি আমার পাটা ঠিক থাকতো আমি তো আপনাদের সাথে থাকতাম। এমন বলতে একবার নয়, এই সাপ্তাহিক পিস তামিমের অনেকবার শুনেছি আমি, এটাতে একজনের কথা বলছি, এরকম একজন বলেছে নয়, হুজুর আমিও তো আপনার পিস তামায় থাকতাম যদি আমার পাটা ঠিক হয়ে যেত, বয়স হয়েছে। তো পিস তামিমের এত আফসোস এখন করতেছে, হাই এ কিভাবে বলে, হাই আমি যখন বাগদৌড় করতাম তখন যদি আপনাদেরকে পেতাম, এইভাবে বলে, আমি যখন বাগদৌড় করতাম যখন আমার কি ছিল, জওয়ানি ছিল, তখন যদি আমি আপনাদেরকে পাইতাম কেমন হইত, এখন এটা করে করে আফসোস করতেছে বিছানায়। বিশ্রামী ভাইরা এ তো এটা করে করে বৃদ্ধ আফসোস করতেছে, এই আমার যুবক ভাই এখানে আমরা যারা আছি আমরা তো পেয়ে গেছি, আমরা তো যৌবনকালে পেয়েছি, আমরা আমাদের হায়াতে জিন্দেগি থাকা অবস্থায় দাওয়াত ইসলামীকে পেয়েছি, কিন্তু অনেকে এমন আছে এই বয়সে দাওয়াত ইসলামীকে পাওয়ার পরও কোরআনটা সহি করতে পারি না, আফসোস দাওয়াত ইসলামীকে পাওয়ার পরও জুমার রাতে গুনাহের আড্ডা ছাড়তে পারি না, গুনাহ জুমার রাত আমার এখনো আল্লাহ পাকের পানা অন্যদিকে চলে যায়, দাওয়াত ইসলামী পাওয়ার পরে এত বুঝার পরেও আল্লাহ তালার পানা মাদানী কাফলায় আমি নাই প্রতি মাসে। এটি ইসলামী ভাই আমি আপনাকে এটা বুঝার জন্য বলতেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, যে আপনার যেন বুঝে আসে, আমি এই বার্ধক্যের কথা এই জন্য বলছি আল্লাহ তালার দয়া এখনো আমাদের কাছে শক্তি আছে, এখনো আমাদের চামড়া লুজ হয়ে যায় নাই, বুঝেন আমি বারবার বলি আমাদের চামড়া এখনো কি আছে, টাইট আছে, মসৃণ আছে, লুজ হয়ে যায় নাই। এমনি বলুন তো আমার দাদা, আপনার আমার দাদা বাবা ইনাদের চামড়া আমাদের মতো আছে নাই, এদের চামড়া কি আমাদের মতো ছিল না, ছিল, এখন নাই, তার মানে এটাই প্রমাণ বহন করে যে আমাদের চামড়া এরকম হয়ে যায়, এরকম থাকবে না, আল্লাহ তাআলা পানা। আজকে অনেক সময় যারা বৃদ্ধ হয়ে গেছে ইনাদের সাথে কেউ বসে না, ছেলেরাও এসে একটু কথা বলবে কারণ ঘরের এক কোণায় পড়ে আছে, আছে দেখেছেন আপনারা কাউকে দেখেছেন, দেখি নাই আমরা কাউকে ঘরে বৃদ্ধ বয়স্ক বিভিন্ন ঘরে দেখি নাই, যারা বলে যারা মৃত্যুর প্রহর গুনছে বলা হচ্ছে ঘুরার টাইম, ঘুরতে তো পারতেছে না, কেউ আড্ডা দিচ্ছে না ইনাদের সাথে, যুবকরা কেউ বসে কথা বলতেছে না, সন্তানের কাছে টাইম নাই, কেন এই আশিকানে রসুল আমি আপনাকে এটা এই জন্য বলতেছি, এই জিন্দেগি এরা অপেক্ষা করতেছে মৃত্যুর জন্য, ওই বয়সটা এমনই নাজুক, এই জন্যই তো বলা হয়েছে না হতাশা ও নিরাশার যুগের একটি নাম সেটা হচ্ছে বার্ধক্য, হতাশ কাজ করতেছে ওনাদের মাঝে। তো প্রিস্টামি বেরা তারাও মসৃণ চামড়ার ছিল, তারাও আমার মতো শক্তি তাদের মাঝে ছিল, জওয়ানই ছিল, কিন্তু হারিয়ে ফেলেছে, এখন আমাদের মাঝে আছে, আমরা এখনো হারাই নাই, এখনো আমাদের টাইম আছে করার কিছু, এখন আপনার সাথে আমার সাথে বন্ধু আড্ডা দেয় না, চায়ের দোকানে অপেক্ষা করে না আমার বন্ধু, আমরা একটু বসি ঘুরতে যাই আড্ডা আছে না, এমনি বলেন তো এই আশিকানের বার্ধক্যে কেউ থাকবে না, এখন আছে তখন থাকবে না, আছে আপনার আমার দাদার সাথে আছে বাবার সাথে আছে নেই, এমনকি সন্তানও আসি গল্প করে কথা বলার মতো সময়ও নাই তাদের, এই হালত চলতেছে, তার মানে আমি আপনাকে ভয় দেখাচ্ছি, তার মানে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি, বিশেষ করে আমরা যারা জিম্মাদার আছি যারা দাওয়াত ইসলামীতে সিনিয়র অনেক আগে থেকে আছি এই থানার মধ্যে, আমরা একটু নিজেকে কল্পনা করি, আমিও চিন্তা করছি হুজুর আমি তো সিনিয়র হয়ে গেছি না, আরো সিনিয়র হবেন আপনি, আপনার বয়স 60 বছরও যাবে 40 বছরও যাবে আল্লাহ পাক যদি দয়া করে, এখন আপনাকে ডাকতেছে জিম্মাদারা ডাকতেছে, ভাই আসো মাদানী কাফলায়, ভাই আসো দিনের কাজে জিম্মাদারি নাও, এটা বলতেছে এখন, আপনি যখন 50-60 বছর হয়ে যাবেন না আপনাকে আর জিম্মাদারা ডাকবে না, তখন যারা জিম্মাদার থাকবে তখন আমাদেরকে আর ডাকবে না, কারণ বলবে এর দিয়ে কি হবে, এ নিজেই একা চলতে পারতেছে না, এ আমাদেরকে কখন চালাবে, আমি আপনাকে বোঝার জন্য বলতেছি এমন হবে, তো সুতরাং আমি আপনাকে ভয় দেখাচ্ছি টেনশন দিচ্ছি, টাইম এখন আছে, অনেককে বলতেছি আমি একজনকে বলতেছি না সবাইকে বলতেছি, প্লিজ আমি বেরা হয়তো আপনি মনে করতেছেন যে কিছু টাইম এমন চলে আসবে না কেউ আমাদেরকে ডাকবে না, হুজুর মাদানী কাফেলায় আসেন না, হুজুর এখানে ইস্তামা হচ্ছে চলেন না, ইসলামী ভাই নিয়ে যায় না, গাড়ি নিয়ে যায় না, এগুলো আর বলবে না, এমন টাইম চলে আসবে অতি শীঘ্র। তখন আমি আশা করব হাই হাই, তখন যদি চলে যেতাম, তখন যদি বাহানা না দিতাম, তখন যদি ঘরের অজুহাত পেশ না করতাম, তখন যদি দোকানের বাহানা না দিতাম, তাহলে আল্লাহ পাক চাইতো কিছু না কিছু তো হয়ে যেত। প্লিজ আমি বাইরে এটাও মনে রাখুন, যদি কেউ যৌবনকালে করেছে না, লাগাতার করেছে, তারা বার্ধক্যেও আল্লাহ পাক তাদের কান, তাদের চোখ, কান, নাক এগুলোকে হিফাজত রাখে। দেখেছেন এরকম আল্লাহওয়ালাদেরকে? 100 বছর হয়ে গেছে, মাশা আল্লাহ, কণ্ঠ মধুর, আওয়াজ ভাঙে নাই, দৃষ্টিশক্তি ভাঙে নাই, দুর্বল হয় নাই, শ্রবণ শক্তি কোনো প্রবলেম হয় নাই। দেখেছেন এরকম আপনি? দেখেন নাই আপনারা কাউকে? আমি দেখেছি। কেন বলা হচ্ছে? তারা এগুলোকে যৌবন থাকতে আল্লাহ তালার কাজে ব্যবহার করেছে, এগুলোকে মজবুত বানিয়ে নিয়েছে। তো প্লিজ আমি বেরা তো আসুন না, আমরা নেকির কাজের স্বামী, আমরা আমাদের যৌবনকে, আমি আপনাকে এর লাস্ট যে কথা এটাই আমি আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আমরা আমাদের যৌবনকে আল্লাহ তালার ইবাদতে নেকির কাজে লাগাই। প্লিজ আমি বেরা দেখুন না চারিদিকে, একদিকে গুনাহের বন্যা, আর একদিকে বে আমলি, আমল থেকে মানুষ দূরে, আবার অপরদিকে ফিতনা ও ফিসাদ, আকাইদ, ইল, আমার নবীর শান আসমত বুঝা, দুশ্মনে রসুল হয়ে যাওয়া, এগুলো বেড়েই চলেছে। তো এই অবস্থায় আপনার কি আমার কাছে খারাপ লাগে না? যে আমিও তো আমার নবীর উম্মত আছি, আমি কিছু দিকির কাজ করে, দিনের কাজ করে, সুন্নতের খিদমত করে, আকিরাতের প্রস্তুতি নিয়ে আমার নবীর উম্মতদেরকে নেকির কাজে সামিল করব। করা যাবে? কে কে করবে? সবাই রাজি? শুধু কি নিজেই ইবাদত করব, বাকিদেরকে করাবো না? আমার ভাই, আমার বন্ধু, এদেরকে কে বাঁচাবে? এটা আমাদের দায়িত্ব। বলা হচ্ছে একটা জুমা পড়বে পাগড়ি নিয়ে, 70 জুমার সওয়াব পাবে। তো কে কে পড়ার ইচ্ছা আছে? আমারও ইচ্ছা আছে জুমার, আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। ইমামাওয়ালা হই তো, এবং ইমামাওয়ালা বানাই, নিজে ইমামাওয়ালা হই, অপরকে ইমামাওয়ালা বানাই, দেখবেন ইনশাআল্লাহ অনেক কাজ পারবে, অনেক কাজ পারবে। চারিদিকে আশিকের রসুল, মহাব্বতের রসুল, মাশা আল্লাহুল করিম, মদিনা মদিনা নজরে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। তো প্লিজ আমি বেরা, আমি আপনাদের খিদমত অনুরোধ করব। এখন যৌবনকাল আছে, কি কাল আছে? যৌবনকাল। এখন এখন আমরা ইয়াং আছি না? শক্তি কার কার আছে? কে কে যুবক বলে নিজেকে? আততান কারা কারা মনে করতেছে যে আমি যুবক আছি, আমার শক্তি আছে? কার কার আছে? আছে জি, আছে। এখন যদি আমাদেরকে একদম ঠান্ডা, অনেক প্রবলেম, ঠান্ডা, ওখানে আমরা টিকে থাকতে পারবো না? বৃদ্ধদেরকে দিলে টিকে থাকতে পারবে? পারবে না। এখন চাইলে আমরা মাদানী কাফেলায় সফর করতে পারবো না? তো আমি আপনাকে চাচ্ছি, এখন যৌবনকাল আছে, এখন মানুষ যৌবনে পিকনিকে চলে যায়, যায় না? যায়, কক্সবাজার চলে যায়, রাঙ্গামাটি চলে যায়, সিলেট চলে যায়, যায় না? কেন? বৃদ্ধরা যাইতে দেখছেন, দল বাঁধি এরকম যুবকদের মতো মাইক টাইক ফিটিং করে চলে যায়, দেখেছেন এরকম বৃদ্ধদের যাইতে? জি, এদের মন চাই না? হুজুর বুঝে আসছে কথা আমি কি বুঝাইতে চাইছি? তো প্লিজ আমি বাইরা, আমি আপনাকে বলবো, আমির আহলে সুন্নাত আমাদের উপর অনেক দয়া করেছে, দাওয়াত ইসলামী দিয়েছে, আসুন আমরা কাফালা বানাই, দল বাঁধি, মাদানী কাফালায় চলে যায়, কি বলেন? তো আমরা ইনশাআল্লাহ 3 দিনে মাদানী কাফালায় যাব, ইনশাআল্লাহ। তো আমরা শুধু নিজেরা যাব না, আমরা রেডি করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, যা শুনেছি স্মরণ রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাদের হাজিরিকে কবুল করুক। এ আল্লাহ, তুমি আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক নসিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।